ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, একুশের শ্রদ্ধা সালাম দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
চকবাজারের ঘটনায় স্বজনদের মরদেহের খোঁজে এখনও ভিড় করছেন অসংখ্য আত্মীয় স্বজন। এ পর্যন্ত 47 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতিউর রহমান রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে।
বাংলাদেশে পর্ন সাইট বন্ধের পাশাপাশি ফেসবুক আইডিও বন্ধ করা হচ্ছে।
কলকাতা থেকে রিপোর্ট এসেছে পরমাশিস ঘোষ রায়ের।
সংশ্লিষ্ট বিস্ফোরণে যে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে 9 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে।
তবে রোজকার মতো প্রথমেই বিশ্ব সংবাদ এবং আনিসা আহমেদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। আজ নাইজেরিয়ায় বিলম্বিত নির্বাচন শুরু হলে প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি তাঁর নিজের শহর দাউরায় অন্যতম প্রথম ভোটদাতা ছিলেন। ভোটদান শুরু হবার মাত্র ঘণ্টা কয়েক আগে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুড়িতে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের উৎস কোথায় সেটা ঠিক তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে বোকো হারাম বিদ্রোহীরা বারবার মাইদুগুড়িতে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের আরেকটি শহরে আজ কথিত ইসলামপন্থী জঙ্গিদের আক্রমণের কারণে সেখানকার বহু পরিবার তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছেন। রয়টারকে টেলিফোনে একজন বাসিন্দা জানান, আমরা আমাদের স্ত্রী সন্তান এবং আরও শত শত লোক নিয়ে পালিয়ে গেছি। তিনি বলেন, এখনও আমরা দৌড়চ্ছি এবং মাঝে মধ্যে ঝোপে ঝাড়ে লুকোচ্ছি। প্রেসিডেন্ট বুহারি গতকাল বলেন যে জাতীয় এ নির্বাচনের ভোট কেন্দ্রগুলো নিরাপদ থাকবে। নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরিতে এই ভোট গ্রহণ হল। জাতীয়ভাবে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বুহারি বলেন, ভোট গ্রহণের জন্য গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে এবং এ ব্যাপারে সংকল্প প্রকাশ করেন যে জনগণ কোনো রকম ভয় ভীতি ছাড়াই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নাইজেরিয়া যখন নতুন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচিত করতে চলেছে তখন সেখানে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। নির্বাচনী প্রচার অভিযানের সময় বুহারির অল প্রোগ্রেসিভস কংগ্রেস এবং প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি ভোটে কারচুপি করার প্রচেষ্টার জন্য একে অপরকে দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শীর্ষ সম্মেলনের পর পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ভিয়েতনামে এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সব প্রস্তুতি চূড়ান্ত করতে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন বাইগান ভিয়েতনামে রয়েছেন। অনুমান করা হচ্ছে 27 ও 28 ফেব্রুয়ারি এই বৈঠক হবার কথা, তবে ঠিক কটি বৈঠক হবে এবং কতক্ষণ ধরে বৈঠক হবে সেসব সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। সরকারিভাবে আলোচ্য সূচির মধ্যে রয়েছে কোরীয় উপত্যকাকে পরমাণু অস্ত্রমুক্ত করা, তবে এর মানেটা ঠিক কী সে ব্যাপারে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। সেজন্যই বিশেষত দূত বাইগান তার উত্তর কোরীয় সহপক্ষ কিম হিয়ক চন্দনের সঙ্গে এই ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য এই সপ্তাহে ভিয়েতনামে রয়েছেন। তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, যে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য উত্তর কোরিয়া সুনির্দিষ্টভাবে ঠিক কি করবে এবং তারই পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কি দিতে পারে। গত বছর জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করা, কিন্তু ওই বৈঠক শেষে কেবল এই মর্মে বিবৃতি প্রকাশ করা হল যে তারা কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে কাজ করে যাবার সংকল্প প্রকাশ করছেন। এবারকার এই বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেছেন যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে তাঁর কোনো তাড়া নেই, তবে এইটুকু নিশ্চয়তা তিনি চান যে উত্তর কোরিয়া তার পরমাণু পরীক্ষা যেন বন্ধ করে। বাংলাদেশে পর্ন সাইট বন্ধের পাশাপাশি ফেসবুক আইডিও বন্ধ করা হচ্ছে। এরই মধ্যে 20,000 পর্ন সাইট বন্ধ করা হয়েছে আর ফেসবুক আইডি বন্ধ হয়েছে 1,500, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে পর্ন সাইট বন্ধের পাশাপাশি ফেসবুক আইডিও বন্ধ করা হচ্ছে। এর মধ্যে 20,000 পর্ন সাইট বন্ধ করা হয়েছে আর ফেসবুক আইডি বন্ধ হয়েছে 1500। তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার নিজেই এ তথ্য জানিয়েছেন। তার ভাষায়, শিশুসহ সকল বাংলাদেশির জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সাইটগুলোর মধ্যে বেশিরভাগই বিদেশি। গত বছরের নভেম্বরে হাইকোর্টের তরফে বাংলাদেশ সরকারকে পর্ন সাইট ও অশ্লীল কন্টেন্ট প্রকাশ করা সাইটগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে পর্ন সাইটের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গভীর নজরদারির মধ্যেও রাখা হয়েছে। ফেসবুক আইডি বন্ধ প্রসঙ্গে মোস্তফা জব্বার বলেছেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা উগ্র মতবাদ, ঘৃণাসূচক মন্তব্য, বিকৃত ছবি ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে আসছিল। ফেসবুক কর্তৃপক্ষকে এসব আইডি বন্ধ করার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য যে দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 17 কোটি, এর মধ্যে 9 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে দূষিত মদ পান করে অন্তত 84 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 200 জনের অবস্থা সংকটজনক। ফরাসি বার্তা সংস্থা AFP-কে একজন চিকিৎসক ডক্টর রাতুল বর্দালাই বলেন, লোকজন যখন হাসপাতালে আসলো তখন তাদের প্রচণ্ড বমি হচ্ছিল, বুক ব্যথা এবং শ্বাসের কষ্ট হচ্ছিল। স্থানীয় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়টার সংবাদ সংস্থাকে বলেছেন যে এই সংকট মোকাবিলার জন্য কাছের জেলাগুলো এবং মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের সেখানে পাঠানো হয়েছে। ঘটনার শিকার বেশিরভাগ লোকই হচ্ছেন চা বাগানের শ্রমিক। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
অসমের বিজেপি বিধায়ক মৃণাল সকাইয়া সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, সালিমিরা চা বাগানে ঘটেছে এই ঘটনা। গত বৃহস্পতিবার বহু ব্যক্তি ওই অঞ্চলের সংশ্লিষ্ট এক মদের দোকান থেকে মদ কিনে তারা সেই মদ পান করেন। কিছুক্ষণের পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত রিপোর্ট পেশ করতে হবে 1 মাসের মধ্যে বলে জানা গেছে। আবগারি দপ্তরের 2 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গোলাঘাট সিভিল হাসপাতালের জনৈক চিকিৎসক জানিয়েছেন, দেশি বিষাক্ত মদ পান করার জন্যই এতজনের মৃত্যু হয়েছে। কংগ্রেস দাবি করেছে আবগারি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে মৃতদের পরিবারকে, রাজ্য সরকারকে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিধ্বংসী আগুন লাগল দক্ষিণ ভারতের উত্তর বেঙ্গালুরু ইমেলাহাঙ্কা বেস সংলগ্ন মাঠে। আজ ভারতীয় সময় দুপুরে বেঙ্গালুরুর এয়ার শো সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 300টি গাড়ি, পুড়ে ছাই হয়েছে 100টি গাড়ি। তবে দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। জানাচ্ছেন কলকাতা থেকে আবারও পরমাশিস ঘোষ রায়।
এয়ার ইন্ডিয়ার 2019-এর অনুষ্ঠান উপলক্ষে উত্তর বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা এয়ারবেসে প্রায় 100টি এয়ারক্রাফট রাখা ছিল। ভারতীয় সময় আজ দুপুরে সেই এয়ারশো সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় আচমকায় আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। প্রচুর গাড়ি সেখানে রাখা ছিল, ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে সর্বশেষ খবর অনুযায়ী এখনও সম্পূর্ণভাবে নেবানো যায়নি আগুন। ঘটনার কিছুক্ষণের মধ্যে সিনিয়র পুলিশ অফিসার AMN রেড্ডি টুইট করে জানিয়েছেন, সম্ভবত বায়ুসেনার ঘাঁটি সংলগ্ন ওই মাঠে জ্বলন্ত সিগারেট পড়ে যাওয়ার ফলে এই অগ্নিকাণ্ড। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই আগুনের উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন আধিকারিকরা। তবে এই ঘটনার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে 100টি গাড়ি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে এমন একজন নারী যে কিনা কথিত ইসলামিক স্টেটে যোগ দিয়েছিল। তার কৌশলী বলছেন যে তার মক্কেলকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া উচিত, কারণ তার জন্মই এদেশে, এবং তিনি আরও যুক্তি দেন যে তার শিশুকে আমেরিকান নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। হুদা মুসালেম নামের এই মহিলা সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুরোধ জানানোর পর তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বৃহস্পতিবার বলেন, মুসানা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, কারণ তার বাবা ইয়েমেনের কূটনীতিক ছিলেন। NBC টেলিভিশনকে পম্পিও বলেন, তার জন্ম এখানে হতেই পারে, কিন্তু সে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এবং নাগরিকত্ব পাবার যোগ্যও নয়। বিশ্ব সংবাদ, এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। চকবাজারের প্রাণসংহারী আগুন যে 5 বছরের মরিয়াম সানিনের মাকে কেড়ে নিয়েছে, অবুঝ ওই শিশুটি শুক্রবারেও সেটা জানত না। ওই দিনই ডিএনএ পরীক্ষার জন্য সে নমুনা দিতে গিয়েছিল ঢাকা মেডিকেলে। শনিবার আবার সে আসে মামার কোলে চড়ে মায়ের খোঁজে। তবে আজ সে জেনে গিয়েছে, কিন্তু তারপরে বুঝতে পারছে না যে সে কি হারালো। সে যে তার মাকে পাচ্ছে না, তার মা যে চলে গিয়েছেন কোন অজানার দেশে, শিশুটি বুঝে উঠতে পারছে না, বুঝছে না যে কি দুঃসহ বেদনা আজীবন তাকে বয়ে বেড়াতে হবে। এই অবোধ শিশুটি সেটা বুঝতে পারছে না কিছুতেই। বিলাপ উচ্চারণের এই রিপোর্ট এসেছে ঢাকা থেকে।
চকবাজারের প্রাণসংহারী আগুন যে 5 বছরের মরিয়াম শানিনের মাকে কেড়ে নিয়েছে, তা এই অবুঝ শিশুটি শুক্রবারও জানত না। ওই দিনই ডিএনএ পরীক্ষার জন্য সে নমুনা দিয়ে গিয়েছিল ঢাকা মেডিকেলে। শনিবার আবার এসেছে মামার কোলে চড়ে মায়ের খোঁজে। তবে আজ সে জেনে গেছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না মৃত্যু কি, বেদনার রং কি, কি অমূল্য ধন সে হারিয়েছে যে বেদনা আজীবন তাকে বইয়ে বেড়াতে হবে। শানিনেরা এভাবেই জানান দিয়ে যায়, রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে না, কর্তৃপক্ষীয় অবহেলায় আর ক্ষমতাবান লোভীদের অসীম ক্ষুধায়। অসংখ্য স্বজন আজও মেডিকেলে ভিড় করে আছেন তাদের হারানো স্বজনদের খোঁজে। কর্তৃপক্ষ এ পর্যন্ত 47টি মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। ডিএনএ পরীক্ষার জন্য এ পর্যন্ত 19টি মরদেহের জন্য 32 জনের রক্তসহ নমুনা সংগ্রহ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন শনিবার জানিয়েছেন, 24 জন এখনও নিখোঁজ রয়েছেন।
18 জনের একটি মিসিং তালিকা হয়েছে এবং আরও প্রায় 6 জন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তিনি বললেন,
জায়গা ঠিক করলাম, অর্থাৎ প্রজেক্ট নিলাম, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে রাজি হন নাই।
প্রধানমন্ত্রী পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম এবং কারখানা অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। শুক্রবার পুলিশ একটি মামলা করেছিল বটে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে প্রেরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চকবাজারে বৃহস্পতিবারের ওই ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছেন প্রায় 70 জন। সেখানে চলছে এখন স্বজন হারানোর আহাজারি। আগুনের কারণ কি, কিভাবে এ ধরনের আগুন রোধ করা যায়, কিভাবে এই দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, এসব নিয়ে আমরা কথা বলি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকন, নগর পরিকল্পনাবিদ প্রফেসর নজরুল ইসলাম এবং স্থপতি ইকবাল হাবিবের সঙ্গে। সেলিম হোসেনের রিপোর্ট।
বাংলাদেশের বিভিন্ন স্থানের তুলনায় ঘনবসতিপূর্ণ স্থান রাজধানী ঢাকা, আর অগ্নি দুর্ঘটনার ঘটনাও সেখানে একটু বেশি। কিছুদিন পরপরই কোথাও না কোথাও আগুনের দুর্ঘটনা ঘটছে। 2010 সালে নিমতলিতে অগ্নিকাণ্ডে 124 জন নিহত হয়েছিল। 2012 সালে তাজরিন ফ্যাশনে আগুন লেগে 117 জন নিহত হয়েছিল। বাংলাদেশে এমন বড় বড় অগ্নিকাণ্ডের অনেক বড় তালিকা রয়েছে। বারবার মারাত্মক অগ্নিকাণ্ড ঘটলেও তা প্রতিরোধে কার্যকর এবং স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ার সমালোচনাও হচ্ছে বিভিন্ন মহল থেকে। নিমতলি এবং তাজরিন ফ্যাশনে আগুনের পরও চকবাজারের ঘটনার পুনরাবৃত্তি কেন ঘটল, এমন প্রশ্ন করা হয়েছিল ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের গুদামের অনুমতি দেয়া এবং রাখার কারণ কি। মেয়র খোকন বললেন কোনো কর্তৃপক্ষকে তাদের অনুমতি দেওয়া হয়নি, বেআইনিভাবেই তারা করেছে। সাঈদ খোকন:
কোনো ধরনের অনুমতি আমার জানা মতে কোনো কর্তৃপক্ষই দেয়নি, এটা সম্পূর্ণভাবে বেআইনি। বিশেষ করে 29টি রাসায়নিক পদার্থ যেটা আপনার বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা একটা তালিকা প্রণয়ন করেছিল, সেই সমস্ত রাসায়নিক পদার্থ বেচা কেনা করা এবং সেগুলোকে গুদাম জাত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। মাত্র 7-8 দিন আগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাদেরকে বলেছিলাম যে রাসায়নিক গুদাম এখান থেকে সরাতে হবে, সেটা নিরাপদ স্থানে, বিশেষ করে কেরানীগঞ্জের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা নয়, সেখানে গোডাউন থেকে তারা ডেলিভারি করতে পারবে। এমনি কি আলাপ আলোচনার পর আমরা বুধবার ঘটনার ঠিক 2 দিন আগে আমরা সোমবার আমি নিজে সেখানে থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমাদের কর্মসূচির উদ্বোধন করি এবং ব্যবসায়ীরা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছিলেন এবং সেদিন করেওছিলেন যে আমরা যাতে করে সেই সমস্ত গুদামগুলো যেগুলো রয়েছে রাসায়নিক দ্রব্য এখান থেকে সরিয়ে নিতে পারি। তার ঠিক 2 দিনের মাথায় এই ঘটনাটি ঘটে এবং যেটা আপনারা সবাই দেখেছেন যে ব্যাপক প্রাণহানির ঘটনাটা ঘটেছে।
আপনি কি ইতিমধ্যে ওই জায়গায় সফর করেছেন এবং সেখানে আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা রয়েছে কিনা?
আমি তৎক্ষণাৎ সেখানে যাই এবং আপনার সেখানে আমি সারা রাত ছিলাম, সেখানে সকালে আমি আমার বাসায় ফিরে আসি, আগুন যখন নিয়ন্ত্রণে ফেলে আসে সবাই সেখান থেকে আপনার টোটাল বিষয়টাকে মনিটর করি এবং খুব কাছের থেকে ঘটনাগুলো দেখি এবং নিয়ন্ত্রণে যে সমস্ত সাহায্য সহযোগিতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে যা যা প্রয়োজনীয় আমরা সারা রাত সেখানে কাজ করেছিলাম।
চকবাজার, নিমতলী এবং তাজরিন ফ্যাশনে লাগা আগুনের মতো এমন অগ্নি দুর্ঘটনার কারণ কি, এ থেকে বাঁচার উপায় কি, এমন প্রশ্নে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বললেন সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে বোঝাপড়া এবং সমন্বয়ের অভাব এবং আইনের সঠিক প্রয়োগের অভাব রয়েছে।
আমাদের সমস্যা হলো এই, শুধু নগর ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয়, আমরা আমাদের দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রেই আমরা দুর্বলতা দেখি, শৈথিল্য দেখি এবং যারা এগুলো ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তাদের দক্ষতার ঘাটতি দেখি। তারা হয়তো বলেন, একটা কথা বলেন, আমাদের জনবল নেই। জনবল নেই সেটা নিশ্চয়ই খানিকটা সত্য, কিন্তু জনবল তো থাকতে হবে, তা না হলে তো এরকম দুর্বিপাক হতেই থাকবে। এখন এই যে অগ্নিকাণ্ড, এটা যে শুধু পুরাতন ঢাকায় হচ্ছে তাই তো নয়, বসুন্ধরা সিটি 2 বার আগুন লেগেছে সেখানে। পুরাতন ঢাকায় যেটা হচ্ছে এইখানে কোনো অবস্থাতেই রাসায়নিক দ্রব্যাদি দাহ্য পদার্থ থাকার কথা নয়, কিন্তু আছে। আছে কেমন করে, এইখানেই বলতে হবে যে প্রশাসনের দুর্বলতার কারণে তারা মনিটর ঠিক মতো করছেন না বা পাচ্ছেন না, এবং যেই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিলেন ওই নিমতলির পরে সেই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবার কথা, সেটা পাচ্ছেন না।
এই একই প্রশ্নে স্থপতি ইকবাল হাবিব বললেন এসব নিয়ে শুধু আলোচনা করলে চলবে না, কাজে পরিণত করতে হবে পরিকল্পনাগুলোকে। আইন অনুশাসন পালনে সকলে মিলেই আমরা ব্যর্থ হয়েছি, এর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।
2011 সালের 20 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি গঠন করা হয়েছিল সেইখানে অন্যান্য সকলে মিলে 15-17টি অনুশাসন করা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিষ্কার সমাধান যাত্রা লেট ডাউন করা হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়নে ক্রমাগত ভাবে বছরের পর বছর নিমতলী দিবসে আমরা ধর্ণা দিয়েছি, মানববন্ধন করেছি, দেখা করেছি, কিন্তু কারোই টনক নড়েনি। আজকে দাড়ি মোচনের জন্য এমন একটা ভাব যে গতকাল আমি ঘুম থেকে উঠে জানলাম এরকম একটা শহর, এই তার অবস্থা। এই ধরনের অর্বাচনীয় কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা আমাদের দায়িত্বহীনতার হত্যাকাণ্ড ঘটানো ঘটিতে চলেছি, অবহেলাজনিত হত্যাকাণ্ড করেছি, নিষ্ক্রিয়তাজনিত হত্যাকাণ্ড করেছি এবং এই দায় আমাদেরকে নিতে হবে। আমি একটু মনে করে দিতে চাই যে আমাদের মাননীয় মেয়র সাহেব 2017 সালের 19 ফেব্রুয়ারি প্রথম উদ্যোগ নিয়েছিলেন উনি দায়িত্ব নেওয়ার পরে যে এই পুরনো ঢাকার এই আপদ বিদায় করতে হবে, কারণ আমরা যখন 2011 সালে জনমত গঠন করে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলাম, যেগুলো সরে যাওয়ার ছয় মাসের মধ্যে সরে গেছিল, আবার তারা যখন ঢুকেছে তাদের অর্থনৈতিক শক্তিমত্তায়, রাজনৈতিক শক্তিমত্তায় তারা যখন ঢুকে পড়েছে, আমরা সকলের কাছে আবদার করেছি অঞ্চল তৈরি করে বিশেষায়িত অঞ্চলে শিল্প নেওয়ার কথা ছিল, এই এই বিশেষায়িত ব্যবসার ব্যবসায়িক কাঠামোগুলি নিয়ে যাওয়ার কথা ছিল, কামরাঙ্গীর চর এবং কেরানীগঞ্জের জায়গা নির্ধারণ করা হলো, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, জেলা প্রশাসন সকলের ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে সেই কার্যক্রম যারা যারা করলেন না, এই লাশের দায়িত্ব তাদের নিতে হবে, নিতে হবে তাদেরকে, যারা সত্যিকার অর্থে শুধুমাত্র লাভের জন্য তিনগুণ ভাড়ার জন্য ওইখানে জেনে শুনে নিজের সকল সন্তান এবং প্রতিবেশীর সকল সন্তানকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। আমরা সবাই দেখছি না, আমরা সবাই দেখলাম না, রাতারাতি ব্যবসাগুলো গড়ে উঠেনি, সকলের চোখের সামনে তার মানে কি মাদক ব্যবসা করা যাবে, সকলের চোখের সামনে তার মানে কি অগ্নি আগ্নেয়াস্ত্র ব্যবসা করা যাবে, আমরা এক্স্যাক্টলি তাই করছি।
তিনজনই বললেন চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যেন বাংলাদেশের শেষ অগ্নি দুর্ঘটনা হয় এবং এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।
ওদিকে ভারতে উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পশ্চিমবঙ্গেরই অন্তত 9 শ্রমিকের। আজ ভারতের সময় দুপুর নাগাদ ভাদোহি এলাকার একটি কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থার খবর, সংশ্লিষ্ট বিস্ফোরণে যে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে 9 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এদের বেশিরভাগের বাড়ি মালদার এনায়েতপুরে, একজনের বাড়ি মথুরাপুর এলাকার কমলপুর গ্রামে। মালদা পুলিশ প্রশাসন সূত্রের খবর, নিহতরা আতাউর রহমান, আব্দুল গফর, সুবহান আনসারি, ইসরাফিল মমিন, আব্দুল কালাম মমিন, আলমগীর মমিন, আব্দুল কাদির এবং মোসাওয়ার। এদের মধ্যে একমাত্র মোসাওয়ারের বাড়ি মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার কমলপুরে। নিহতদের মধ্যে কারখানার মালিকও আছেন বলে অনুমান পুলিশের। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে ভাদোহি রোহতা বাজারে একটি কার্পেট কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে, পাশের তিনটি বাড়িরও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নেমেছে NDRF। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও পুলিশের অনুমান কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় বিস্ফোরণ ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা বলে রয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অস্ট্রেলিয়ার মধ্য ডানপন্থী সরকার পার্লামেন্টে ঐতিহাসিক পরাজয়ের পর জানিয়েছে যে ক্রিসমাস আইল্যান্ডের বিতর্কিত বন্দি শিবিরটি আবার তারা চালু করতে চলেছে। ফিল মার্সার রিপোর্ট পাঠিয়েছেন সিডনি থেকে, বঙ্গানুবাদ শোনাচ্ছেন এজাজ বেন হিউসন।
অস্ট্রেলিয়া সরকার রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের বিতর্কিত বিষয়টিকে পুনরুজ্জীবিত করতে চলেছে। সংসদে অভাবনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন নতুন সব আইনের মাধ্যমে রোগগ্রস্ত শরণার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় চিকিৎসা পাওয়া সহজতর হবে, তবে তাতে করে সমুদ্রপথে আরও শরণার্থী এখানে আসতে উৎসাহিত বোধ করবে। Scott Morrison.
To anyone who thinks they should get on a boat, I'm here and I will stop you.
Jarai bhebe thaken jahaje chorben ar ekhane ashben ami ta hote debo na. আমার ও আমার সরকারের ক্ষমতা বলে নিশ্চিত হতে চাই যে সংসদে যে নতুন আইনের মাধ্যমে আমাদের সীমান্তকে অনিরাপদ করে তুলেছে তাতে করে যেন জাহাজের পর জাহাজ ভর্তি শরণার্থীরা এখানে না আসেন। ভারত মহাসাগরে অস্ট্রেলিয়ার অন্তর্গত ক্রিসমাস আইল্যান্ডের ডিটেনশন কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছে। 2003 সাল থেকে কেন্দ্রটি চালু ছিল, তবে গত বছরই তা বন্ধ করে দেয়া হয়। সমালোচকরা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার 300 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কেন্দ্রটি খোলার বিশেষ কোনো উদ্দেশ্য হতে পারে মে মাসের নির্বাচনের আগে ভোটারদের মনে ভীতির সঞ্চার করা। সমালোচকেরা জানান গত সপ্তাহে যে মেডিকেল ইভাকুয়েশন ল পাশ করা হয়েছে তা শুধুমাত্র যারা সমুদ্রে আটককৃত রয়েছেন তাদের জন্যই, নতুন শরণার্থীদের বেলায় এই আইন প্রযোজ্য নয়। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যালেক্স রাইলি বলেন অস্ট্রেলিয়া কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে শরণার্থীরা তা আগেই জানতে পারবে।
Refugees are much better at sourcing information. The availability of smartphones and the growing information on the internet.
তথ্য সংগ্রহের বেলায় শরণার্থীরা যথেষ্টই পারদর্শী। স্মার্টফোন আর ইন্টারনেটে বিশদ তথ্যাদির ব্যবহার এসব শরণার্থীদের সত্যিকার সুযোগ সুবিধার তথ্য দিতে পারে। এরা বিশদ তথ্যাদির অনুসন্ধান করবে। জাহাজে ওঠার আগে ভিন্ন একটি দেশে যাওয়ার ঝুঁকি, হয়তোবা ধরা পড়ে বছরের পর বছর বন্দী জীবন কাটানোর সম্ভাবনার কারণে সে দেশের আইন কি ব্যাখ্যা দিচ্ছে তা বিশদভাবে তা জানবার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, বেআইনিভাবে অস্ট্রেলিয়ায় আসার চেষ্টা করাটা ব্যর্থ হবে। অবৈধভাবে জাহাজে অস্ট্রেলিয়াতে আসাটা বিফল, কারণ এখানে সবকিছু খোয়া যাওয়ার ঝুঁকি রয়েছে। 2013 সাল থেকে অস্ট্রেলিয়ার নৌবাহিনী আশ্রয়প্রার্থীদের জাহাজ ফিরিয়ে দিয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার বন্দী শিবিরগুলিতে অসন্তোষের খবর পাওয়া গিয়েছে, যেসব শিবিরে সাগরে আটককৃত অন্যান্য শরণার্থীদের রাখা হয়েছে। তাদের স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে অস্ট্রেলিয়াতে তারা বসতি গড়বার সুযোগ পাবে না। পাপুয়া নিউগিনির ম্যানাস দ্বীপের শরণার্থীরা অস্ট্রেলিয়া সরকারের চিকিৎসার নিমিত্ত অস্ট্রেলিয়াতে যাওয়ার খবরকে স্বাগত জানিয়েছে। সুদান থেকে পালিয়ে আসা খালিদ হামাদ বলেন, তার ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। আমাদের জন্য এটা স্থায়ী কোনো সমাধান নয়। অস্ট্রেলিয়ায় যাওয়া, চিকিৎসার সুযোগ নেওয়া, তারপর আমাদের ভাগ্যে কি ঘটবে, এটা নিতান্তই অস্থায়ী একটা সমাধান। নৌকোয় বা জাহাজে করে আসা শরণার্থীদের নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন এতটাই তঙ্গে, চীন বা মালয়েশিয়া থেকে প্লেনে চড়ে আসা রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীদের বেলায় অস্ট্রেলিয়া সরকার কিন্তু খুব অল্পই মনোযোগ দিচ্ছেন।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব, লিসা ব্রায়ান্টের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
তিনবার ক্যারাটে প্রতিযোগিতায় বিজয়ী লরেন্স ফিশার আফ্রিকান এবং অন্যান্য আরও অনেক মহিলাদের যৌন নির্যাতন এবং সহিংসতার ঘটনা থেকে রক্ষা করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ফ্রান্স এবং ডোমিনিকান রিপাবলিক অফ কঙ্গোর মহিলাদের যৌন নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য তাদেরকে ক্যারাটেও শেখাচ্ছেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিজা ব্রায়ান ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অত্যন্ত গ্রামাঞ্চল সেন্ট ডেনিস থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। 2019 সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মহিলাদের মার্চ অর্থাৎ পদযাত্রা একটি জিনিস অবশ্যই প্রমাণ করেছে যে মি টু মুভমেন্ট, অর্থাৎ যার বাংলা হলো গিয়ে আমিও এই অভিযানের সঙ্গে আছি, ধর্ষণ এবং অন্যান্য যৌন নির্যাতনের বিরুদ্ধে অনেক নারীদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য করেছি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই সব সমস্যার সমাধান করতে আরও অনেক সময় লেগে যাবে। ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে 20 জন মহিলার মধ্যে অন্তত একজন ইউরোপে ধর্ষিত হচ্ছে এবং এমন অনেক নারী আছেন যারা কিন্তু তাদের যৌন নির্যাতন সম্বন্ধে কোনো অভিযোগ দায়ের করেন না। কিন্তু ফ্রান্সে এক মহিলা অনেক উৎসাহ নিয়ে এই সব ধর্ষিতা ও নির্যাতিতা নারীদের ক্যারাটের মাধ্যমে নিজেদের আত্মরক্ষার পথ শেখাচ্ছেন। শিক্ষিকা লরেন্স ফিশার, যিনি পূর্বে একজন বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছিলেন, বলেন এই ক্লাসরুমে ক্যারাটে শেখাতে গিয়ে তিনি যে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এরকম অবস্থায় তিনি আগে কখনো পড়েননি। তিনি তার ছাত্রীদের এই যৌন নির্যাতন এবং সহিংসতার ভয়ঙ্কর অবস্থা থেকে বার করে আনার চেষ্টা করছেন এবং এমন অনেক আছেন যারা তাকে এ অনুরোধও করেছেন যে তাদের মুখগুলি যেন এমন করে দেওয়া হয় যাতে তাদের চিনতে না পারা যায়। প্রত্যেকটি নারীর অভিজ্ঞতা কিন্তু ভিন্ন ধরনের। যখন মা বা মৌসা সোমারে বয়স 12 বছর, তখন তাকে মালিতে তারই একজন প্রতিবেশী ধর্ষণ করে এবং 2 বছর বাদে তাকে বিয়ে করতে বাধ্য করে। মা বা মৌসা বলেন,
I told my mom I don't want to marry that man. I want to keep studying.
আমি আমার মাকে বলেছিলাম আমি এই লোকটাকে বিয়ে করব না, আমি আরো পড়াশোনা করতে চাই। আমার মা বলে যে আমার বাবা তার মনস্থির করে ফেলেছেন আর এখন এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না যদি না আমি কোনো কারণে মারা যাই। তার 4টি বাচ্চা হয় এবং এরপর সে পালিয়ে ফ্রান্সে চলে যায় এবং শেষমেশে গিয়ে সহিংসতা এবং নির্যাতনের শিকার নারীদের সাহায্যের জন্য এই কেন্দ্রটিতে গিয়ে আশ্রয় নেয়। নয়। এই কেন্দ্রটি প্যারিস শহরের অনেকটা দূরে অবস্থিত। ডক্টর ঘাদা হাতেম বলেন,
Some of them are victims of domestic violence, others of incest, according to their own story.
এরই মধ্যে আবার অনেকে কিন্তু সাংসারিক সহিংসতার শিকার, নানা ধরনের নির্যাতন এদের উপরে হয়ে থাকে এবং তাদের এই নির্যাতনের বিবরণ অনুযায়ী আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। শারীরিক চিকিৎসা এবং মানসিক চিকিৎসা ছাড়াও এই কেন্দ্রটি কিন্তু নানা ধরনের চিকিৎসা বিদ্যাগত প্রশিক্ষণও দিয়ে থাকে এবং মিস লরেন্স ফিশার এরকমই এক থেরাপিউটিক অর্থাৎ চিকিৎসা বিদ্যাগত ক্লাস নিয়ে থাকেন। নিজেদের সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে, লরেন ফিশার বলেন।
Karate is a way to reconnect ourselves to ourselves. I mean, because of the trauma, there's a kind of dissociation.
ক্যারাটে এমন একটি ব্যায়াম অথবা কার্যক্রম যেটি আমাদেরকে একে অপরের সাথে যোগাযোগ করে দেয়। যৌন নির্যাতনের ফলে যে মানসিক যন্ত্রণার ভুক্তভোগী হতে হয় তার ফলে এই সব আমার ছাত্রছাত্রীদের দেখছি যে তারা খুব অন্যমনস্ক হয়ে পড়ে এবং এই নির্যাতনের জন্য নিজেদের মধ্যে ঠিক যোগাযোগ করতে পারে না। এখানে অনেকেই হলেন গিয়ে আফ্রিকা থেকে আগত অভিবাসী, কিন্তু অনেক ফরাসি মহিলারাও তাদের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়েছেন। ডক্টর গাধা হাতেম আরো বলেন,
Seven women on 10 are victims of violence. So we are all concerned.
এখানে প্রতি 10 জনের মধ্যে অন্তত 7 জন সহিংসতার শিকার, তাই আমরা সবাই খুবই চিন্তিত। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দেশটিতে যৌন নির্যাতন এবং সহিংসতা অতিমাত্রায় বেশি এবং মিস লরেন্স ফিশার সেখানে গিয়ে ছেলেমেয়েদেরকে ক্যারাটে শেখানোর চেষ্টা করছেন। 2014 সাল থেকে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে পানজি ফাউন্ডেশন নামে যে সংস্থাটি রয়েছে সেখানে কাজ করছেন এবং এই সংস্থার প্রতিষ্ঠাতা ডেনিস মুকওয়েগা গত বছরের নোবেল প্রাইজ বিজয়ী হয়েছিলেন। গত 2 বছর আগে ফাইট ফর ডিগনিটি অর্থাৎ যার অর্থ হল আত্মমর্যাদার জন্য লড়াই নামক এই সংস্থাটি ফিশার তৈরি করেন। এই সংস্থাটি মানসিকভাবে বিপর্যস্ত মহিলাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং এই সব মহিলারা যাতে নিজেদের আত্মমর্যাদা ফিরে পায় তার জন্য সব রকম চেষ্টা করে। লরেন্স ফিশার আরো বলেন,
ইটস মোর দ্যান জাস্ট প্র্যাকটিসিং বিকজ দ্য বডি, উই আর নট অনলি ব্রেইন, উই আর অলসো আ বডি।
সুইট আ লাগ্রেশন অন সো সান
এটা খুবই বিস্ময়ের এবং কল্পনার অতীত যে এই সব যৌন নির্যাতিত নারীদের অবস্থা কিভাবে তাদের ছেলেমেয়েদের এবং তাদের বয়ফ্রেন্ডদের অর্থাৎ ছেলে বন্ধুদের সঙ্গে তাদের সম্পর্ক প্রভাবিত করে। এমনকি এই ঘটনার পরে কোনো কাজ খুঁজে পেতেও কিন্তু তাদের যথেষ্ট অসুবিধা হয়। তিনি আরো বলেন, এর একটা প্রধান কারণ হলো আমরা তো শুধু একটা মস্তিষ্ক দিয়ে তৈরি নয়, আমরা এক একটা মানুষ, সুতরাং আমাদের মন বলেও একটা জিনিস আছে। একজন ফরাসি ক্যারাটে ছাত্রী যার নাম হলো গিয়ে আইসাতা জিয়া কাটে বলেন, যখন আপনি যৌন নির্যাতনের শিকার হন তখন আপনি একেবারেই দুর্বল এবং বিধ্বস্ত হয়ে পড়েন, কিন্তু ক্যারাটে শিখে আপনি আবার আবার জীবনকে ভালোবাসতে শুরু করেন। সে বলে যে মিস ফিশার আমাদের এই ক্যারাটের প্রশিক্ষণ দিয়ে আমাদের মুখের হাসি ফিরিয়ে দিয়েছেন, এমনকি জীবনে বেঁচে থাকার ইচ্ছেও অনেকটা বাড়িয়ে দিয়েছেন। মিস লরেন্স ফিশার আবার ডমিনিকান রিপাবলিক অফ কঙ্গোতে ফিরে যেতে চান। শুধু পানজি ফাউন্ডেশনে কাজ করা নয় তার ইচ্ছে, তার কাছে প্রশিক্ষণ নিয়ে যেসব মহিলারা ক্যারাটে শিখেছেন তারা যেন তাদের নিজেদের গ্রামে ফিরে গিয়ে এরকম আরও অনেক মহিলাদের সাহায্য করে, অর্থাৎ ক্যারাটে শিখে অন্যান্য মেয়েরাও যাতে নিজেদের আত্মমর্যাদা রক্ষা করতে পারে তারই ব্যবস্থা করতে পারেন।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরতলির ফ্রিমন্ট এলাকায় কোরি ও কোমল নামের একটি সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করেন। তার সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীব।
নন্দিতা ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠানে। আপনি তো ঢাকায় বড় হয়েছেন এবং অনেক দিন থেকে গান করছেন, আপনার গানের শুরু কিভাবে হলো আমাদেরকে বলবেন?
হ্যাঁ, অবশ্যই। আমি সর্বপ্রথম সবাইকে, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই এবং ভয়েস অফ আমেরিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আমার আপনারা সময় করে এসেছেন এবং আমার সাথে কথা বলছেন। হ্যাঁ, আমার গানের শুরুটা আসলে হয়েছিল 5 বছর বয়স থেকেই। আমার হাতে খড়ি হয়েছে আসলে আমার আম্মার, যিনি ওস্তাদ ছিলেন তার কাছে, মোশাদ আলী, জনাব মোশাদ আলী। তো ওনার কাছ থেকে শুরু ছোটদের গান শেখা, সরগম শেখা, তারপর দেশাত্মবোধক গান উনি বাড়িতে এসে এসে আমাকে শিখাতেন। তারপর যখন আমার বয়স 11 বছর, তখন আমার বাবা আমাকে নিয়ে গেলেন শ্রদ্ধেয় কলিম শরাফি, ওনার স্কুল একটা উনি তখন খুললেন।
আপনার বাবা তো আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত অধ্যাপক, অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, তিনি গত বছর মারা গিয়েছেন।
জি জি। তো ওনার বন্ধু হচ্ছে, আমার আব্বার খুবই খুবই ভালো বন্ধু হচ্ছে কলিম শরাফি স্যার। তো কলিম শরাফি স্যার আমার আব্বাকে বলেছিলেন যে তোমার মেয়েকে কি আমার স্কুলে দিবে। তো আমার বাবা বলছে হ্যাঁ অবশ্যই। তা আমার ওই সেই 1983 আমার মনে আছে, তখন ওনার প্রথম স্কুল সঙ্গীত ভবন ধানমন্ডি 5 নম্বরে আমরা গেলাম, ওখানে আমাকে ভর্তি করে দিল আব্বা। তো তারপর থেকে সঙ্গীত ভবনের সাথে যাত্রা শুরু, এবং ছোটদের বিভাগ পাশ করছি। তারপর আমাকে কলিম শরাফি স্যার বললেন যে এবার তো তোমাকে ঠিক করতে হবে, তুমি নজরুলগীতিতে যাবে না রবীন্দ্রসঙ্গীতে যাবে। তো বাবা বললেন যে আমি কিছুই জানি না, তুমি যেটা ভালো বুঝো সেটা করবে, কলিম শরাফি স্যারকে বললেন। তো তখন কলিম শরাফি স্যার বললেন যে আমার মনে হয় তুমি রবীন্দ্রসঙ্গীতটাই তুমি বেছে নাও। তো ওই সেই থেকে শুরু।
আপনি তো এখন মূলত রবীন্দ্রসঙ্গীতই গান?
হ্যাঁ, আমি সবসময় রবীন্দ্রসঙ্গীত, আমি অন্য কোনো গান।
এবং আপনার বেশ কয়েকটি সিডিও প্রকাশিত হয়েছে?
হ্যাঁ, আমার 4টা সিডি সোফার আছে, বেঙ্গল ফাউন্ডেশন থেকে 2টা সিডি বেরিয়েছে, আর সারেগামা, ইন্ডিয়ার সারেগামা, সেখান থেকে আমার 1টা সিডি বেরিয়েছে, আর 1টা এমনি লোকাল বাংলাদেশ থেকে, 1টা এমনি লোকাল কোম্পানি থেকে বেরিয়েছিল, সুরের মেলা, ওটা একদম শুরুর প্রথম সিডি আমার একদম সেই।
যুক্তরাষ্ট্রে আপনি কতদিন ধরে আছেন?
যুক্তরাষ্ট্রে থাকাটা আমার আসলে ভাগে ভাগে। আমি আসলে বিয়ের পর 99-এ ভার্জিনিয়া চলে যাই, ওখানে আমি আবার একটা মানে মাস্টার্স করি সোশিয়োলজিতে। তো ওখানে আমি ছিলাম
ইউনিভার্সিটিতে,
জর্জ মেইসন,
খুব ভালো ইউনিভার্সিটি। জি
হ্যাঁ, ওখান থেকে আমি সোশিয়োলজিতে মাস্টার্স করি আবার। তো ওখানে আমার থাকা হয় 7.5-8 বছরের মতো। তারপর আমি আবার বাংলাদেশে যাই, সব আমার পরিবারকে নিয়ে আমি আবার বাংলাদেশে গিয়ে ওই রকম 8 বছরের মতো আমার ছিলাম, আমার আম্মা আব্বার সাথে তখন সময় কাটিয়েছি। এবং সেই সময়টা আমি আবার সেই আমার গানের জগতেই আমি সম্পূর্ণভাবে নিজেকে
বাংলাদেশে গিয়ে
সম্পূর্ণভাবে নিজেকে।
আপনি তো বেশ কয়েক বছর ধরে এখন ক্যালিফোর্নিয়াতে থাকছেন।
আমি 5 বছর হলো এই বছর
বাংলাদেশে ফিরে যাওয়ার পরে আপনি বেশ কয়েক বছর ছিলেন, এবং গত 5 বছর আগে আবার ক্যালিফোর্নিয়াতে।
হ্যাঁ, আমি 2014-এ আমরা আবার এখানে আসলাম ক্যালিফোর্নিয়াতেই।
আপনি তো কোরিও কমল নামে একটা গানের স্কুল করেছেন, স্কুল সম্পর্কে আমাদেরকে বলেন।
হ্যাঁ নিশ্চয়ই। তো আমি এখানে আসার পর ভাবছি যে কিভাবে আমি আমার গানের গানটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো এইখানটাতে। তো আমার তখন আমার কিছু বন্ধুরা আমাকে বলল যে আমরা গান শিখতে চাই, আমাকে আমাকে কি গান আমাদেরকে গান শিখাবে তুমি? আমি প্রথমে একটু আমি শিওর ছিলাম না যে কি হবে, কিভাবে শুরু করব। তারপর তাদের, আমার ওই বন্ধুদের আসলে সহযোগিতা এবং তাদের সাহস, আমার ফ্যামিলির অনুপ্রেরণা, তাদের অনুপ্রেরণা থেকেই আসলে আমি আমার কোরিও কমল 2017-এ শুরু করি। এইখানে আসলে সবাই তো মানে সবাই ব্যস্ত, সবাই চাকরিজীবী, সবার সংসার ধর্মকর্ম পালন করে আসে গান শিখতে। তো বেশিরভাগই আমার স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার, এখানে
এরা বড়রা শিখছে,
বড়রা অ্যাডাল্ট। হ্যাঁ,
এবং এরা বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত বা পশ্চিম বাংলার।
হ্যাঁ হ্যাঁ, পশ্চিম বাংলারও আছে আবার বাংলাদেশেরও আছে। তো তারা সবাই আর কি আসে রোববারটা, আমি রোববারে ক্লাস নেই। তো তারা যেভাবেই হোক না কেন, আমি জানি না, সময় তারা বের করে ঠিক ওই সময়টা আসে, এবং ওরা এসেই বলে উফ, আমরা শুধু ভাবতে থাকি যে কখন সানডে আসবে। মানে ওদের একটা মনের একটা হয় না খোরাক, তারা সবাই গান প্রচন্ড ভালোবাসে, এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে তাদের প্রাণের গান। তো ওরা ওয়েট করে থাকে যে কখন আমার ক্লাস হবে, ওরা আসবে, এটা ওদের নিজেদের সময়।
কোন বাচ্চারা কি গান শিখছে?
হ্যাঁ, আমার বাচ্চারাও শিখছে, আমার কাছে 3টা বাচ্চা এখন শিখাচ্ছি আমি। কিন্তু ওই বাচ্চারা শিখতে চায়, ফ্যামিলি আমার সাথে অনেক যোগাযোগ করে বিভিন্ন ফ্যামিলি, কিন্তু আমার সমস্যা মানে আমি বলি ওদেরকে যে যেই সব পরিবারে বাংলার চর্চা আছে, মানে এখানে তো আসলে সব বাচ্চারা ইংরেজিতে কথা বলে,
বাংলা আসলে বলতে চায় না,
বাংলা বলতে চায় না, এটা ডিফিকাল্ট,
খুব ডিফিকাল্ট। স্কুলে গিয়ে তারা যখন হয়তো বাংলা শেখে তারা বাংলা বুঝতে পারে,
বুঝতে পারে, বলতে পারে,
বলতে চায় না, বা ওরা একটু অস্বস্তি ফিল করে,
সেই সেই, এটা খুবই স্বাভাবিক
যে খুব স্কুলে গিয়ে সব সময় তারা বন্ধুদের সাথে কথা বলছে বা ইংরেজিতে। তো আপনি যেটা বলছিলেন, যারা বাংলায় যেসব পরিবারে বাংলার চর্চা রয়েছে তারাই মূলত আপনার কাছে আসে।
হ্যাঁ হ্যাঁ, আমার কাছে, এবং আমি ওইটাই প্রেফার করি, এবং আমার কাছে, আমি বলে দিয়েছি যে 13 বছরের আগে আমি কোনো বাচ্চাকে শেখাবো না, কারণ আমার আমার মতে বাই 13 ওরা মোটামুটিভাবে, যদি বাসায় বাংলা প্র্যাকটিস হয়, ভাষা বাংলা ভাষা বলে, তখন সুন্দর করে বলতে পারে কথা। তো সেই ক্ষেত্রে আমি বলি যে না, 13 বছরের আগে কোনো বাচ্চাকে আমি নিব না, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য।
জি, এবং ওই যে বাচ্চাগুলো, ওরা তো হয়তো বাংলা বলতে পারে কিন্তু বাংলা হয়তো
পড়তে পারে না, সেই ক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে ওই যে gitobitan.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু ইংরেজিতেই ওই বাংলাগুলো লেখা থাকে, হ্যাঁ, ইংরেজি উচ্চারণে। হ্যাঁ, তো ওইটা ওদেরকে দেই, ওরা ওইটা দেখে শেখে, এবং আমি তখন ওদেরকে বিশেষ বিশেষ উচ্চারণগুলো আবার আমি ঠিক করে দিই। তো ওরা যেহেতু বাংলা ভাষার সাথে পরিচিত, ওরা খুব তাড়াতাড়ি পিক আপ করে, খুবই তাড়াতাড়ি, এবং কোনো অ্যাকসেন্ট নাই। এটাই আর কি সবচেয়ে আমার খুব এটা খুব ভালো লাগে যখন শুনি যে এত সুন্দর স্পষ্ট করে রবীন্দ্রসঙ্গীত বলছে, গাইছে আর কি রবীন্দ্রসঙ্গীত।
জি জি, তো এই যারা আপনার বাংলা ভাষাভাষীর বাইরে, যারা বাংলায় কথা বলেন না, নন বেঙ্গলি স্পিকিং যে পপুলেশন ক্যালিফোর্নিয়াতে রয়েছে বা পুরো যুক্তরাষ্ট্রে রয়েছে, তাদের মাঝে রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনি কোনো উদ্যোগ নিয়েছেন?
আমার আসলে খুব ইচ্ছা, কারণ আমি জানি যে এখানে বহু বহু অবাঙালি এবং যারা বাংলা জানেন না তাদের অনেক ইন্টারেস্ট আছে, এবং আমার খুব ইচ্ছা যে তাদের মাঝে রবীন্দ্রসঙ্গীত ছড়িয়ে দেয়। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল বলি, এটা খুব প্রাসঙ্গিক বলে মনে হলো। কালকেই আমার কাছে একটা মেয়ে এসেছিল, তো সে আমার সাথে অনেকদিন ধরে ইমেলে যোগাযোগ করছে, সে গুজরাটের, এবং সে ক্লাসিক্যাল শেখে। তো ও আমাকে বলছে যে আমি কোনোভাবে রবীন্দ্রসঙ্গীত কোথাও শুনেছি, এবং তারপর থেকে আমার ভীষণ ইচ্ছা রবীন্দ্রসঙ্গীত শেখার। তো আমি অনলাইনে সার্চ করছিলাম যে এখানে রবীন্দ্রসঙ্গীত কেউ শেখায় কি না, আমি তখন তোমার ওয়েবসাইটটা দেখলাম, এবং আমি সেইভাবে তোমার সাথে যোগাযোগ করেছি। আমি বাংলা পারি না, কিন্তু আমি ইউটিউব থেকে কিছু কিছু গান নিজে নিজে শিখেছি, তো আমি চাই যে তুমি আমাকে একটু গান শেখাও। তো আমার কাছে, আমি তখন ওকে বললাম যে নিশ্চয়ই, এবং ও আমাকে শোনালো গানটা। তো আমি দেখলাম যে জাস্ট একটু উচ্চারণের একটু এদিক সেদিক আছে, ওটা ঠিক হয়ে যাবে। আর ও যেমন চায় যে ওকে যেন একটুখানি বুঝিয়ে বলি যে গানটার মানেটা কি, গানটার ভাবটা কি, কারণ রবীন্দ্রসঙ্গীত তো অনেক বেশি ভাবের, অনেক ফিলিংস, অনেক ইমোশন, তো ওইটা আর কি ও বুঝতে চায়। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তো হোপফুলি আমি আস্তে আস্তে হয়তো ওদের কাছে পৌঁছাতে পারবো, অবাঙালি যারা আছে ভাষাভাষী, তাদের কাছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি অবশ্যই পৌঁছাতে পারবো।
আপনার গানের যে জগৎ, আপনার গান যে শিখেছেন এবং গানের যে চর্চা করেছেন, সেটা মূলত বাংলাদেশে।
জি,
এবং আপনি এখন যে যুক্তরাষ্ট্রে দেশের বাইরে বসে যে গানের চর্চা করছেন, কোনো অসুবিধা হচ্ছে
গানের চর্চা বাংলাদেশের সাথে? এখানকার তো আসলে তুলনা হয় না, কারণ বাংলাদেশে যখন আমি ছিলাম তখন তো পুরো পরিবেশটাই আমার গানের পরিবেশ, তাই না? ওখানে সারাক্ষণ আমি গানের অনুষ্ঠানে যাচ্ছি, মিডিয়াতে যাচ্ছি, প্রোগ্রাম করছি, টিচারের কাছে যাচ্ছি গান শিখতে, সো সারাক্ষণ আমি গানের মধ্যেই। কিন্তু এখানে আমাদের জীবনটা তো একদম একদম আলাদা ওইখানকার চাইতে। ওইখানে তো আমাকে সকালবেলা উঠে সংসার ধর্ম পালন করতে হয়, আমার কাজে যেতে হয়, তো সেই সব করে যখন গান গাইতে বসি কষ্ট হয়, কিন্তু তারপরেও আমি বলি যে না, এটা এটাই আমার একমাত্র কি বলবো, এটা আশ্রয় আমি বলতে চাই, যে এটাকে আমার জাগিয়ে রাখতেই হবে, আমার নিজের বাঁচার তাগিদেই। সো হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও করে যাই।
আপনি যে তারপরেও করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই সাক্ষাৎকারের, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার ফ্যামিলি সম্পর্কে আমাদের কিছু বলুন।
মানে আমার দুটো বাচ্চা, ওরা দুইজন, একজন 10th গ্রেডার আর একজন 9th গ্রেডার, আর হচ্ছে আমার হাজব্যান্ড, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমরা চারজনের আমার সংসার। আর এই তো।
আপনি তো একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে কাজ করেন।
পাবলিক হেলথ স্পেশালিস্ট মানে আমি এখানে অ্যালামিডা কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আমি কেয়ার কোঅর্ডিনেটর।
আপনার পড়াশোনা তো ওই দিকে?
আমার পড়াশোনা আসলে সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি, যেটা আমাকে আমার ওখানে আমার যে আমি যে ওখানটাতে থিসিসের কাজ করেছি আমার, সেটা মূলতই আমার হেলথ আমার ফোকাস ছিল সেই থিসিসের কাজে। সো সেইখানে সেইটার থ্রুতে এটা মানে কানেক্টেড আর কি।
আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটুখানি আপনার প্রিয় একটা কোনো গান শোনাতেন, কয়েক লাইন।
আচ্ছা, আমার প্রিয় গান অবশ্যই অন্যতম একটা প্রিয় গান হচ্ছে আমার স্বদেশ পর্যায়ের একটা গান আমি গাই, এটা সবাই সবার জানা, আমি ওইটা একটু গাইতে পারি।
তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা, আমার দেশের মাঠে তোমার পরে ঠেকাই মাথা।
আর এবার আপনাদের জিজ্ঞাসা আমাদের উত্তর, এই নিয়ে আজকের মিতালি, উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তাহেরা, আজকে মিতালি লিসনার্স ক্লাবের চিঠি দিয়েই শুরু করছি। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম খাগড়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে মিতালি লিসনার্স ক্লাবের যিনি সভাপতি শিভেন্দু পাল, তিনি চিঠি লিখেছেন, ইমেল পাঠিয়েছেন এবং সুন্দর কয়েকটা ছবি পাঠিয়েছে দেখতে পাচ্ছি। বিশ্ব বেতার দিবস উপলক্ষে সেই একটি স্কুলে ছাত্রছাত্রীরা এবং রেডিও বন্ধুদের সঙ্গে যেভাবে তিনি শিবেন্দু পাল তাদের ক্লাবকে নিয়ে উদযাপন করেছিলেন দিনটি, তারই চমৎকার কিছু ছবি। ছোট ছোট ছেলেমেয়েরা হাতে ছোট্ট রেডিও ধরে আছে, আমাদের ভয়েস অফ আমেরিকার 2019 সালের ক্যালেন্ডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চমৎকার এইসব ছবি যে আপনারা এই বিশ্ব বেতার দিবসে এমন চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং দেখার চেষ্টা করেন ফেসবুক লাইভ, খুব ভালো লাগছে আপনি লিখেছেন। কিন্তু তারপরেও আপনার সাথে সরাসরি যোগাযোগ যে করতে পারলাম না, টেলিফোনে আপনাকে পেলাম না, তাহেরা এবং আমি দুজনে দুই টেলিফোন থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ভাই, আপনার টেলিফোনে রিং বেজেছে কিন্তু হয়তো একটু রাত হয়ে গেছে মুর্শিদাবাদের জন্য, সেজন্য আপনি ফোন ধরলেন না বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। তো আপনাদের এই আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখনও বেতারের যে গুরুত্ব সেটা উপলব্ধি করছেন এবং চিঠি লিখছেন, আমাদের কাছে ইমেল পাঠাচ্ছেন, সুন্দর সুন্দর এই ছবিগুলো পাঠিয়েছেন ছোট্ট মণিদের নিয়ে, তাদের ছবি দেখে খুবই ভালো লেগেছে। আমরা সবাই বাংলা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব বেতার দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, রেডিও বন্ধুদের নিয়ে, এই আপনার মিতালি লিসনার্স ক্লাব যে আয়োজন করেছিলেন তার জন্য ধন্যবাদ। আপনি ফ্যান ক্লাবের জন্য ভিওএর কিছু সোভেনের ব্যানার, টি শার্ট, টুপি, ব্যাগ বা এই ধরনের কিছু উপহার সামগ্রী পাঠাবার কথা বলেছেন ভাই, হাতে ক্যালেন্ডার আছে সেটা পাঠাবার ব্যবস্থা করব। অন্যান্য জিনিস এই মুহূর্তে কিছু নেই, কিছু কলম আছে পরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব অবশ্যই। এবং আপনি আবার লিখেছেন যে এ বিষয়ে নিউ ইয়র্কে আমাদের যে প্রতিনিধি আছেন আকবর হায়দার কিরণকে সহযোগিতা করার মানে অনুরোধ জানাচ্ছেন আপনি, যে বাংলাদেশের ভিওএ ফ্যান ক্লাবের পাশাপাশি ভারতের ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবগুলোকে উৎসাহ দেওয়ার জন্য। তো আমি কিরণকে জানিয়ে দিচ্ছি আমরা, এবং কিরণ অবশ্যই আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখে এবং আমরা যেমন জানি তাহেরা, আকবর হাদের কিরণ তো সবসময় শুধু বাংলাদেশের না, যে কোনো জায়গায় ভয়েস অফ আমেরিকার যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদেরকে উৎসাহ দিয়ে থাকেন
থেকে ফ্যান ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন এবং নানা রকম,
কারণ আকবর হাদের কিরণ কিন্তু একটি উল্লেখযোগ্য যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন যখন তিনি বাংলাদেশে ছিলেন এবং এখন তিনি নিউ ইয়র্কে বসবাস করেন, কিন্তু তার সত্ত্বেও
যোগাযোগ তো রয়েছে,
তিন দশক পেরিয়েও তার উৎসাহ একটুও কমেনি। তাহলে এরপরে হাতে অন্য কোন চিঠি থাকলে?
হ্যাঁ, এরপরে পরপর দুটি চিঠি এসেছে ডক্টর এস এম এ হান্নান, পাঁচশোয়াল রেডিও শ্রোতা ক্লাব, চাটমোহর, পাবনা থেকে। প্রথমটিতে লিখেছেন, অভিশাপের নাম তামাক, জনস্বাস্থ্যের জন্য এটি একটি হুমকি এবং তামাকের কারণে ক্যান্সার ও ফুসফুসের নানা রোগ হয়ে থাকে।
অবশ্যই, যেমন ধূমপান নিরোধ দিবস পালন করা হয় এবং তামাকের এই যে কুফলগুলো সেগুলো তুলে ধরা হয়। আমরা অনেক সময় এই যে দিনগুলো পালন করা হয় বাংলাদেশ এবং ভারতে সেসব খবরাখবরও শ্রোতাদের জানাই।
আর তামাকের কারণে আসলে যে শুধুমাত্র ক্যান্সার বা ফুসফুসের নানা রোগ হয় তা না, অনেক রকমের অসুখ দেখা দিতে পারে এবং
শ্বাসকষ্ট হতে পারে,
শ্বাসকষ্ট হতে পারে। আর তাছাড়া যারা তামাক খান, যারা আশেপাশে থাকেন, তাদেরও কিন্তু ক্ষতি হয়। কেবলমাত্র যে মানে যে
সরাসরি ধূমপান করছে, তামাক খাচ্ছেন,
সেকেন্ড হ্যান্ড স্মোকার যাদের বলা হয় আর কি, যারা আশেপাশে আছেন তারা সাবধানে থাকবেন, তারা সরে যাবেন যখন দেখবেন অন্য মানুষ আপনার সামনে ধূমপান করছে।
যিনি ধূমপান করছেন তা সচেতন হওয়া উচিত, কি আর বলবো।
এরপরের চিঠি ডক্টর হান্নান লিখেছেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি এবং তার সিঁড়ি বেয়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। বাংলার সেই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার আদায়ের দিন,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এবং তিনি লিখেছেন যে 139টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
হ্যাঁ, এটা তো খুবই গর্বের কথা বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য, কারণ যে ভাষার দাবি নিয়ে আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, সেই দাবি যে একটা প্রকৃত রূপ নিয়েছে এবং উৎসাহ যোগাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গার অন্যান্য ভাষাভাষীদের, সেটা একটা লক্ষণীয় ব্যাপার।
এবং আমাদের যুক্তরাষ্ট্রেও নানা স্থানে পালিত হয়েছে।
হ্যাঁ, আমরা সেটা আমাদের শ্রোতা দর্শকদের শুনিয়েছি এবং দেখিয়েছি, আশা করি তিনিও ডক্টর হান্নানও দেখেছেন। এর পরের চিঠি লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, কৃষ্ণপুর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তিনি লিখছেন যে, আমার শুভেচ্ছা নিন, ভালো আছেন আশা করি। হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, আপনিও ভালো থাকুন। আপনি লিখছেন যে, ব্যস্ততার মাঝেও আপনাদের অনুষ্ঠান শুনে যাচ্ছি, যেমন ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনি প্রতিদিন, তেমনি ফেসবুকে শেয়ার করা অনুষ্ঠানের খণ্ডাংশ কিংবা ভিডিও প্রতিবেদনগুলো নিয়মিত দেখছি। বাহ, চমৎকার, তাই না? তারা কেউ দেখছেন এবং লিখছেন আমাদের,
ভালো লাগে।
এই মতামতটাই আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে, যে আপনি লিখেছেন যে একটি ভিডিও যেটা ঢাকার পথের শিশুদের বা দারিদ্র্যের শিকার শিশুদের রাস্তায় রাস্তায় ফেরি করে ফুল বিক্রি করা নিয়ে বিথিয়াপুর করা প্রতিবেদনটি মন কেড়ে নিল, মনটাকে ভরিয়ে তুলল। প্রতিবেদনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে বয়সে তাদের শৈশব উপভোগ করা এবং লেখাপড়া করার কথা, অথচ তা না করে তারা দারিদ্র্যের শিকার হয়ে ফুল বিক্রি করছে। তো এই বয়সেই তাদের পেট চালাতে হচ্ছে বহু কষ্টে। আশা করি বাংলাদেশ সরকার এই প্রতিবেদন দেখে তাদের জন্য সত্যি কিছু করবেন। হ্যাঁ ভাই, পথ শিশুদের নিয়ে আলোচনা এর আগেও হয়েছে এবং আমরা আশা করছি যে, অনেক সময় শুনি যে বাংলাদেশ সরকার নানা ব্যবস্থা নিচ্ছেন,
শুধু সরকার কেন, সাধারণ মানুষ
আসা উচিত, যে কোনো সচেতন নাগরিকেরই এগিয়ে
আসা উচিত,
তাদের সাহায্য করার জন্য, তাদেরকে অন্তত কিছুটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য। বেসরকারি প্রতিষ্ঠান আছে এবং কেউ যদি নিজেরাই যদি এক একজন দায়িত্ব পালন করি, আমরা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন,
এবং আমাদের যারা গৃহে কাজ করছে অহরহ দেখতে পাই যে তারা অত্যাচারের শিকার হয়।
না, যেমন দেখি যে একটি পরিবারে একটি ছোট শিশু আছে, সেই স্কুলে যাচ্ছে, তার সেই স্কুলের ব্যাগটি নিয়ে যাচ্ছে তারই বয়সী আরেকটি শিশু এবং সে গৃহপরিচারিকার সন্তান। তো এটা তো সব কিছুই আমাদের নজর রাখতে হবে, এদিকেও দেখতে হবে এবং সব পরিবারেরই সেদিকে সজাগ থাকা উচিত। শামীমউদ্দিন শ্যামল এই সুন্দর চমৎকার চিঠি লেখার জন্য এবং আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের আসরের সবশেষ চিঠিটি লিখেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন, নিমতলী ট্র্যাজেডি থেকে আমরা শিক্ষা নেইনি, সতর্ক হইনি বলেই চকবাজারে আবারও প্রাণ দিতে হল অনেকগুলো নিরীহ মানুষকে। এমন ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক পদার্থের মজুদ থাকে? 2010-এ নিমতলির ঘটনার পর সরকারের নির্দেশ ছিল পুরান ঢাকার এ ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে এগুলো সরিয়ে নেওয়ার, কিন্তু সরানো তো হয়নি, উল্টো আরো বেড়েছে।
হ্যাঁ তাহেরা, আমরা এই ফয়সাল আহমেদ শিপনের এই চিঠিটি নিয়ে আলোচনা করেছি শুক্রবারের আলাপনে।
চমৎকার একটি আলোচনা ছিল যেখানে ঢাকার মেয়র ছিলেন
সাইদ খোকন ছিলেন, তো আশা করি ফয়সাল আহমেদ শিপন কিছুটা তার যে অভিযোগ আছে সে বিষয়ে যিনি যে মানে দৃষ্টি আকর্ষণ করেছেন তার কিছু জবাব পেয়েছেন। তো আজকে তো আমাদের উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠান, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালের আসর আজ এ পর্যন্তই।
আর এখন আনিস আহমেদ শোনাচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণে সমাচার।
ধন্যবাদ। আজ নাইজেরিয়ায় বিলম্বিত নির্বাচন শুরু হলে প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি তার নিজের শহর দাউরায় অন্যতম প্রথম ভোটদাতা ছিলেন। ভোটদান শুরু হবার মাত্র ঘণ্টা কয়েক আগে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুড়িতে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের উৎস কোথায় সেটা ঠিক তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে বোকো হারাম বিদ্রোহীরা বারবার মাইদুগুড়িকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওদিকে প্রেসিডেন্ট বুহারি গতকাল বলেন যে জাতীয় এই নির্বাচনের ভোটকেন্দ্রগুলো নিরাপদ থাকবে। নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরিতেই এই ভোটগ্রহণ হল। জাতীয়ভাবে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বুহারি বলেন, ভোট গ্রহণের জন্য গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে এবং এ ব্যাপারে সংকল্প প্রকাশ করেন যে জনগণ কোন রকম ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত বছর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার শীর্ষ সম্মেলনের পর পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ভিয়েতনামে এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকে সব প্রস্তুতি চূড়ান্ত করতে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বাইগেন এখন ভিয়েতনাম সফরে রয়েছেন। অনুমান করা হচ্ছে 27 ও 28 ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা, তবে ঠিক কটি বৈঠক হবে এবং কতক্ষণ ধরে বৈঠক চলবে সেসব সম্পর্কে বিস্তারিত আর কিছু তেমন জানা যায়নি। সরকারিভাবে আলোচ্য সূচির মধ্যে রয়েছে কোরীয় উপত্যকাকে পরমাণু অস্ত্রমুক্ত করা, তবে এর মানেটা ঠিক কী সে ব্যাপারে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে এমন একজন নারী যে কিনা কথিত ইসলামিক স্টেটে যোগ দিয়েছিল, তার কৌশলী বলছেন যে তার মক্কেলকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া উচিত কারণ তার জন্ম এদেশে, এবং তিনি আরও যুক্তি দেন যে তার শিশুকে আমেরিকার নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। হুদা মুসানা নামের এই মহিলা সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুরোধ জানানোর পর তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বৃহস্পতিবার বলেন, মুসানা যুক্তরাষ্ট্রের নাগরিক নন কারণ তার বাবা ইয়েমেনের কূটনীতিক ছিলেন। এনবিসি টেলিভিশনকে পম্পিও বলেন, তার জন্ম এখানে হতেই পারে কিন্তু সে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এবং নাগরিকত্ব পাবার উপযুক্ত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি পম্পিওকে আদেশ দিয়েছেন যেন মুসানাকে দেশে ফিরতে দেওয়া না হয়। মুসানার আইনজীবী, যিনি কনস্টিটিউশনাল ল সেন্টার ফর মুসলিমস ইন আমেরিকার পরিচালক, ভয়েস অফ আমেরিকার উর্দু বিভাগকে বলেছেন যে 1994 সালে মুসানার বাবা কূটনৈতিক চাকরি ছেড়ে দেওয়ার 2 মাস পরে নিউ জার্সিতে তাঁর জন্ম হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে দূষিত মদ পান করে অন্তত 84 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 200 জনের অবস্থা সংকটজনক। সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশার সে দেশে ব্যাপক বিক্ষোভের মুখে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জাতীয় সরকার বিলুপ্ত করেছেন এবং রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচার করলেন সঞ্জনা ফেরোজ এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন ট্রাইডেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরকার কবিরউদ্দিন এবং
আমি আনিস আহমেদ। This program has come to you from the Voice of America, Washington.